الله أكبر الله أكبر الله أكبر أشهد أن لا إله إلا الله أشهد أن لا أشهد أن محمد رسول الله أشهد أن محمد حي على السلام حي على السلام حي على الفلاح حي على الفلاح
أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين.
صحابہ کے ذکر میں آج میں دو صحابہ کا ذکر کروں گا.
آج کے ہمیں دو جون صحابی
پہلے حضرت
স্মৃতি চারণ করব. প্রথম জন হলেন হযরত মুনজির বিন মুহাম্মদ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু.
মুনজির বিন মুহাম্মদ কা তাআলুক
হযরত মুনজির বিন মুহাম্মদের
কবিলা বনু
সম্পর্ক
জাহজাবা সে থা
বনু জাহজাবা গোত্রের সাথে ছিল. মদিনা হিজরতের হিজরত করে আসার পর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত মুনজির বিন মুহাম্মদ এবং তোফাইল বিন হারেসের মাঝে ভ্রাতৃত্ব বন্ধন স্থাপন করেন. যখন হযরত জুবায়ের বিন আল আওয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত হাতিব বিন আবি বালতা এবং হযরত আবু সাইরা বিন আবি রহম মক্কা থেকে মদিনায় হিজরত করেন, তখন তারা মুনজির বিন মুহাম্মদের ঘরে অবস্থান করেন. হযরত মুনজির রাদিয়াল্লাহু তাআলা আনহু বদর এবং উহুদের যুদ্ধে অংশগ্রহণ করেন. বেরে মাউনের ঘটনায় তিনি শাহাদত বরণ করেন. বেরে মাউনের কথা পূর্বে এসেছিল সাহাবীদের ঘটনার বিবরণের প্রেক্ষাপটে. এই প্রেক্ষাপটে সংক্ষেপে আমি উল্লেখ করছি. হযরত মুনজির শাহাদতের ঘটনা সিরাত খাতামান নবীয়িন হযরত মির্জা বশীর আহমদ সাহেব লিখেছেন. তিনি লিখেছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4 হিজরির সফরে মুনজির বিন আমর আনসারির নেতৃত্বে সাহাবীদের একটি জামাত পাঠিয়ে দেন. তাদের বেশিরভাগই আনসারী ছিলেন. তাদের সংখ্যা ছিল 70. তাদের সকলেই ছিলেন কারি, অর্থাৎ কোরআন মুখস্থ করেছিলেন. যারা দিনের বেলা জঙ্গল থেকে কাঠ একত্রিত করে বিক্রি করতেন এবং জীবিকা নির্বাহ করতেন, রাতের একটি বড় অংশ ইবাদতে অতিবাহিত করতেন. তারা সকলে যখন সেই স্থানে পৌঁছেন যা একটি কূপের কারণে বেরে মোরা নামে বিখ্যাত ছিল, এই অভিযানের এক ব্যক্তি এই অভিযানে অংশগ্রহণকারী এক ব্যক্তি হযরত হারাম বিন মিলহান, যিনি আনাস বিন মালিকের মামু ছিলেন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে ইসলাম প্রচারের দায়িত্ব নিয়ে আমের গোত্রের নেতা আবু বরা আমেরের ভাতিজা আমের বিন তোফাইলের কাছে অগ্রদূত হিসেবে যান. বাকি সাহাবারা পিছনে ছিলেন. হযরত হারাম বিন মিলহান মহানবী সাল্লামের দূত হিসেবে যখন আমের বিন তোফাইল এবং তার সাথীদের কাছে পৌঁছেন, তাদের কাছে যেতেই প্রথম দিকে কপটতাপূর্ণ আর্থিক যত্ন করে এই ইসলাম প্রচারক যখন আশ্বস্ত হয়ে আসন গ্রহণ করেন এবং ইসলামের তবলিগ আরম্ভ করেন, তখন তাদের কতক দুষ্কৃতকারী কোনো ব্যক্তির দিকে ইঙ্গিত করে ইশারা করে. সেই নির্দোষ দূতকে পিছন থেকে বর্ষা মেরে সেখানেই হত্যা করে. তখন হারাম বিন মিলহানের পবিত্র ঠোঁটে এই শব্দই ছিল যখন তিনি আহত হন, এই শব্দই ছিল আল্লাহু আকবর ফুস্তু ওয়া রাব্বিল কাবা, আল্লাহু আকবর কাবার প্রভুর কসম আমি আমার লক্ষ্য অর্জন করেছি. আবের বিন তুফাইল রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দূতকে হত্যা করে ক্ষান্ত দেনি, বরং এরপর বনু আমের গোত্রের লোকদের মুসলমানদের বাকি লোকদের উপর হামলা করতে প্ররোচিত করে, কিন্তু তারা অস্বীকার করে. তারা বলে যে আমরা আবু বরা যেখানে মুসলমানদের নিরাপত্তার নিশ্চয়তা দিয়েছে সেই নিশ্চয়তার বর্তমানে মুসলমানদের উপর হামলা করব না. তখন আমের বনু সুলাইম গোত্রের বনু রেল জাকওয়ান এবং ওসাইয়েব বংশকে, অর্থাৎ বুখারীর হাদিস অনুসারে যারা মহানবী সাল্লামের কাছে এসেছিল যে আমাদের কাছে কিছু মানুষ পাঠান তবলিগের জন্য, এরা সবাই মুসলমানদের এই স্বল্প সংখ্যক এবং অসহায় জামাতের উপর হামলা করে বসে। মুসলমানরা যখন এই হিংস্র পশুদের তাদের দিকে আসতে দেখেন তখন তারা বলেন, তোমাদের সাথে আমাদের কোনো ঝগড়া নেই, আমরা ঝগড়া করতে আসিনি, আমরা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে একটা দায়িত্ব পালনের জন্য এসেছি, তোমাদের সাথে যুদ্ধ করার আমাদের কোনো ইচ্ছে নেই। কিন্তু তারা কোনো কথার প্রতি কর্ণপাত করেনি, সবাইকে তারা হত্যা করে। এসব সাহাবিদের মাঝে শুধু একজন রক্ষা পেয়েছেন, যিনি ল্যাংড়া বা ঘোড়া ছিলেন, তিনি পাহাড়ে চলে যান, তার নাম ছিল কাব বিন জায়েদ, যার কথা পূর্ব এসেছে। অন্য কিছু রওয়ায়েত থেকে বোঝা যায় যে কাফেররা তার উপর হামলা করেছিল, তিনি আহত হন, আর অবিশ্বাসীরা তাকে মৃত মনে করে ছেড়ে চলে যায়, কিন্তু তিনি জীবিত ছিলেন এবং প্রাণে রক্ষা পান। সাহাবিদের এই জামাতের দু ব্যক্তি অর্থাৎ আমর বিন উমাইয়া জামরি এবং মুনজির বিন মুহাম্মদ তখন উট বা গবাদি পশু চড়ানোর জন্য জামাত থেকে পৃথক হন। তারা দূর থেকে তাদের অবস্থান স্থলের দিকে তাকিয়ে দেখেন যে আকাশে ঝাঁকে ঝাঁকে পাখি উড়ছে। তারা এই মরুর ইঙ্গিত বা লক্ষণকে ভালোভাবে বুঝতেন। যখন মরুভূমিতে এইভাবে পাখি ঝাঁকে ঝাঁকে উড়ে বেড়ায়, এর অর্থ হলো ভূমিতে খাবারের কোনো ব্যবস্থা হয়েছে তাদের জন্য। তারা তাৎক্ষণিকভাবে বুঝতে পেরেছেন যে কোনো যুদ্ধ হয়েছে, আর অত্যাচারী নিষ্ঠুর পাষাণদের, পাষাণ অবিশ্বাসীদের রক্তপাতের দৃশ্য চোখের সামনে। দূর থেকেই এই দৃশ্য দেখে তারা পরস্পর পরামর্শ করেন তাদের করণীয় সম্পর্কে। একজন বলেন, যেখান থেকে আমাদের তাৎক্ষণিকভাবে বেরিয়ে যাওয়া উচিত আর মদিনায় পৌঁছে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সংবাদ দেওয়া উচিত। কিন্তু দ্বিতীয় জন এই পরামর্শ বা এই মতামত গ্রহণ করেননি এবং বলেন যে আমি এই জায়গা ছেড়ে কখনো পালাবো না যেখানে আমাদের আমির মুনজির বিন আমর শহীদ হয়েছেন, সেখানে আমরা যুদ্ধ করব। তিনি এগিয়ে যান এবং যুদ্ধ করে শাহাদত বরণ করেন, অর্থাৎ মুনজির বিন মুহাম্মাদের কথা হচ্ছে। তিনি উট চড়াতে গিয়েছেন, এসে তিনিও যুদ্ধ করে শত্রুর মোকাবেলা করেন এবং শাহাদত বরণ করেন। এভাবে চতুর্থ হিজরিতে তিনি শাহাদত বরণ করেন। দ্বিতীয় সাহাবি হলেন হযরত হাতিব বিন আবি বালতা। তার সম্পর্ক লখম গোত্রের সাথে। হযরত হাতিব বিন আবি বালতা বনু আসাদের মিত্র ছিলেন। তার ডাক নাম ছিল আবু আবদুল্লাহ। এটিও বলা হয় যে তার নাম, তার ডাক নাম ছিল আবু মুহাম্মদ। হযরত হাতিব বিন আবি বালতা ইয়ামানের সাথে সম্পর্ক রাখতেন। আসিম বিন উমর বর্ণনা করেন, হযরত হাতিব বিন আবি বালতা এবং তার দাস সাদ মক্কা থেকে মদিনায় হিজরতের পর উভয় হযরত মুনজির বিন মুহাম্মাদের কাছে অবস্থান করেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত হাতিব বিন আবি বালতা এবং হযরত উখাইলা বিন খালেদের মাঝে ভ্রাতৃত্ব বন্ধন সম্পর্ক স্থাপন করেন। আরেকটি বর্ণনায় এটিও এসেছে যে রাসূলুল্লাহ হযরত উয়াম বিন সায়েদা এবং হযরত হাতিব বিন আবি বালতার মাঝে ভ্রাতৃত্বের সম্পর্ক বন্ধন স্থাপন করেন। হযরত হাতিব বিন আবি বালতা বদর, উহুদ, পরীক্ষা সহ সব যুদ্ধে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে যোগ দিয়েছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে একটা পত্র বা তবলিগী পত্র সহ আলেকজান্দ্রিয়ার বাদশাহ মাকোকসের কাছে পাঠান। হযরত হাতিব মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তীরন্দাজদের একজন ছিলেন। এটিও বলা হয় যে হযরত হাতিব বিন আবি বালতা অজ্ঞতার যুগে কুরাইশের সর্বোত্তম অশ্বারোহী এবং কবিদের অন্তর্ভুক্ত ছিলেন। কেউ কেউ বলেন যে হযরত হাতিব বিন আবি বলতা ওবাইদুল্লাহ বিন হামিদের ক্রীতদাস ছিলেন। তিনি তার প্রভুর সাথে চুক্তি করে স্বাধীনতা অর্জন করেন, আর এই অঙ্ক তিনি মক্কা বিজয়ের দিন প্রদান করেন তার প্রভুকে। হযরত উম্মে সালমা বর্ণনা করেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম আমার কাছে বিয়ের যে প্রস্তাব পাঠিয়েছিলেন তার স্বামীর ইন্তেকালের পর তা হযরত হাতিব বিন আবি বলতার মাধ্যমেই পাঠিয়েছেন। আরেকটি রওয়ায়েতে এসেছে হযরত আনাস বিন মালিকের কাছে শুনেছেন, তিনি বলতেন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ওহদের দিন আমার দিকে দৃষ্টি দেন, চরম কষ্টের মাঝে ছিলেন। যুদ্ধের এক পর্যায়ে অবস্থা যখন কিছুটা স্পষ্ট হয় তখন রাসূলুল্লাহ বেশ কষ্টে ছিলেন। হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর হাতে পানি ছিল বা পানির পেয়ালা ছিল, মহানবী সাল্লাম সেই পানি দ্বারা তার চেহারা ধৌত করছেন। হাতে জিজ্ঞেস করেন যে কে এমনটি করেছে আপনার সাথে, বা মহানবী ইসলাম বলেন যে উতবা বিন আবি ওয়াকাস আমার চেহারায় পাথর মেরেছে। হযরত হাতিব বলেন আমি জিজ্ঞেস করি, আমি পাহাড়ে এই আওয়াজ শুনেছি যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে হত্যা করা হয়েছে। আমি এমন অবস্থায় এখানে এসেছি যেন আমার প্রাণ বায়ু বেরিয়ে গেছে, আমার এমন মনে হচ্ছিল যেন আমার দেহে সব শক্তি হারিয়ে গেছে। হযরত হাতিব জিজ্ঞেস করেন মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে উতবা কোথায়, তিনি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিকে ইঙ্গিত করেন যে এদিকে রয়েছে। হযরত হাতিব সেদিকে যান, কোথায় সে আত্মগোপন করে রেখেছিল, তিনি তাকে কাবু করে তরবারির আঘাতে তার শিরচ্ছেদ করেন। এরপর তার মাথা এবং তার বিভিন্ন সাজ সরঞ্জাম এবং ঘোড়া নিয়ে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়ে আসেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সেসব সাজ সরঞ্জাম হযরত হাতিবকে দিয়ে দেন এবং তার জন্য দোয়া করেন, আল্লাহ তোমার প্রতি সন্তুষ্ট হন, আল্লাহ তোমার প্রতি সন্তুষ্ট হন। কথা দুইবার বলেন। হযরত হাতিব বিন আবি বলতার ইন্তেকাল 30 হিজরিতে মদিনায় 65 বছর বয়সে হয়। হযরত ওসমান তার নামাজে জানাজা পড়ান। লিখেছেন তার বইতে যে এটি তৃতীয় পত্র যা বাচ্চাদের লেখা হয়েছিল। হযরত খলিফাতুল মসীহ সানি রাদিয়াল্লাহু আনহু বলেন যে এটি চতুর্থ পত্র ছিল, যাই হোক ইসলামের বাণী পৌঁছানোর জন্য যা রাষ্ট্রপ্রধান এবং বাচ্চাদের লেখা হয়েছিল সেগুলোর একটি লেখা হয়েছে মিশরের গভর্নর মাকোকসের নামে, যে রোমান সম্রাটের অধীনে মিশর ও আলেকজান্দ্রিয়ার গভর্নর অর্থাৎ উত্তরাধিকার সূত্রে শাসক ছিল, আর রোমান সম্রাটের ঈসা আলাইহিস সালামের অনুসারী ছিল। তার নিজের নাম ছিল জুরায়ের বিন মিনা। সে এবং তার প্রজার সম্পর্ক ছিল কিবতি জাতির সাথে। এই পত্র তিনি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সাহাবি হাতিব বিন আবি বলতার হাতে পাঠিয়েছেন, আর এই পত্রের শব্দ ছিল বিসমিল্লাহির রহমানির রহিম মিন মুহাম্মদ বিন আব্দুল্লাহ ওয়া রাসূলিহি ইলাল মাকাকাস আযিম আল-লাকিব সালামুন আলা মান ইত্তাবাল হুদা আম্মা বাদ ফাইন্নি আদউকা লিদাআয়াত আল-ইসলাম আসলাম তুসলাম ইউতিকাল্লাহু আজরাকা মারাতাইন ওয়া আনতা ওয়ালাইতা ফা আলাইকা ইসমুল কিব ইয়া আহলাল কিতাব তাআলাউ ইলা কালিমাতিন সাওয়ইন বাইনানা ওয়া বাইনাকুম লা নাবুদা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ আলা নুশরিকা বিহি শাইয়া। আমি আল্লাহর নামে আরম্ভ করছি যিনি অযাচিত দানকারী আর আমলের বা কর্মের সর্বোত্তম প্রতিদানদাতা। এই পত্র খোদার বান্দা মোহাম্মদ এবং তার রসুলের পক্ষ থেকে কিবতীদের প্রধান মকুকসের নামে প্রেরিত হচ্ছে। সেই ব্যক্তির প্রতি শান্তি বর্ষিত হোক যে হেদায়েত অনুসরণ করে। হে মিশরের গভর্নর, ইসলামের হেদায়তের দিকে আপনাকে আহ্বান করছে। মুসলমান ইসলাম গ্রহণ করে আল্লাহ প্রদত্ত শান্তিকে গ্রহণ করো, কারণ এটি একমাত্র মুক্তির পথ। আল্লাহ তাআলা আপনাকে দ্বিগুণ প্রতিদান দেবেন, কিন্তু আপনি যদি মুখ ফিরিয়ে নেন তাহলে আপনার নিজের পাপের পাশাপাশি কিবতীদের পাপও আপনার ঘাড়ে বর্তাবে। হে আহলে কিতাব, সেই কথার দিকে ফিরে আসা যা তোমাদের এবং আমাদের মাঝে সমান, অর্থাৎ এক আল্লাহ ছাড়া আর কারো আমরা ইবাদত করব না আর আল্লাহর সাথে কাউকে শরীক করব না, আর আল্লাহকে বাদ দিয়ে আমাদের মধ্যে কাউকে প্রভু এবং অভাব মোচনকারী জ্ঞান করব না। এরপর যদি তারা মুখ ফিরিয়ে নেয় তাহলে বলে দাও যে তোমরা সাক্ষী থাকো যে আমরা তো অবশ্যই এক আল্লাহর অনুগত বান্দা। এই পত্র তিনি সেই গভর্নরকে পাঠিয়েছেন। হাতে বিন আবি বলতা যখন আলেকজান্দ্রিয়া পৌঁছেন সেখানে মাকুকাসের দারওয়ানের সাথে সাক্ষাতের পর তার দরবারে উপস্থিত হন, গভর্নরের দরবারে উপস্থিত হন, মহানবী সাল্লামের পত্র উপস্থাপন করেন, মাকুকাস পত্র পাঠ করেন এবং হাতেব বিন আবি বলতাকে সম্বোধন করে কিছুটা রসিকতার ছলে বলেন, যদি তোমাদের এই ব্যক্তি অর্থাৎ মোহাম্মদ রসুল্লাহ সত্যি আল্লাহর নবী হয়ে থাকেন তাহলে এই পত্র পাঠানোর পরিবর্তে আমার বিরুদ্ধে আল্লাহর কাছে কেন এই দোয়া করেনি যে আল্লাহ তাকে যেন আমার বিরুদ্ধে জয় যুক্ত করেন, অর্থাৎ রসুল্লাহকে সেই গভর্নরের বিরুদ্ধে কেন জয়যুক্ত করেন না। হাতে উত্তর দেন যে যদি তোমার আপত্তি বৈধ হয় তাহলে এই আপত্তি হযরত ঈসার বিরুদ্ধে বর্তায়। তিনি তার বিরোধীদের বিরুদ্ধে এ ধরনের দোয়া কেন করেননি? তখন হাতে মাকুকাসকে নসিহত করতে গিয়ে বলেন যে আপনি ঠান্ডা মাথায় চিন্তা করুন, ভাবুন, কেননা এর পূর্বে আপনার এই দেশ মিশরেই এমন এক ব্যক্তি অর্থাৎ ফেরাউন অতিবাহিত হয়েছে যে দাবি করত যে সেই সারা পৃথিবীর লালন পালনকারী এবং সর্বোচ্চ শাসক। তখন আল্লাহ তাআলা তাকে এমনভাবে ধৃত করেন যে সে পূর্বাপর সকলের জন্য শিক্ষণীয় নিদর্শন হয়ে যায়। আমি আন্তরিকভাবে আপনাকে নসিহত করব যে অন্যদের পরিণতি দেখে শিক্ষা গ্রহণ করুন, এমনটি যেন না হয় যে আপনার পরিণতি দেখে অন্যদের শিক্ষা গ্রহণ করতে হয়। মাকুকাস বলেন যে বাতিটি যখন দেখেন যে এই দূত বড় বীরত্বের সাথে কথা বলছেন, গভর্নর বলেন যে সত্য কথা হলো আমরা পূর্ব থেকে একটি ধর্মের উপর প্রতিষ্ঠিত, যতক্ষণ এর চেয়ে উত্তম ধর্ম না পাবো এটি আমরা পরিত্যাগ করতে পারি না, অর্থাৎ খ্রিস্ট ধর্ম পরিত্যাগ করতে পারি না। হাতেব রাদিয়াল্লাহু আনহুকে তিনি উত্তর দেন যে ইসলাম সে ধর্ম যা অন্য সকল ধর্মের মুখাপেক্ষিতার অবসান ঘটায়, এটি শেষ ধর্ম আর সব ধর্ম এতে অন্তর্ভুক্ত অন্তর্নিহিত, কিন্তু ইসলাম আপনাকে হযরত ঈসার উপরে ঈমান আনতে বাধা দেয় না, বরং সকল সত্য নবীর প্রতি ঈমান আনয়নের নসিহত করে। যেভাবে হযরত মূসা হযরত ঈসার সংবাদ দিয়েছিলেন একইভাবে হযরত মূসা আমাদের নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের শুভ সংবাদ দেন। তখন মাকুকাস কিছুটা চিন্তায় পড়ে যান এবং কথা বলা বন্ধ করে দেন। এরপর অন্য এক অধিবেশনে যখন কিছু বড় বড় পাদ্রীও উপস্থিত ছিল, মাকুকাস হাতেবকে পুনরায় বলেন আমি শুনেছি তোমাদের নবী স্বদেশ থেকে বহিষ্কৃত বিতাড়িত হয়েছেন। তিনি তখন বহিষ্কারীদের অভিশাপ কেন দেননি? তোমাদের নবী যখন মক্কা থেকে নিজের দেশ থেকে বিতাড়িত হন তখন তাদের ধ্বংসের জন্য অভিশাপ কেন দেননি যারা বহিষ্কার করেছিল, আর যেন তিনি শান্তিতে বা নিরাপদে বসবাস করতে পারতেন? হযরত হাতেব একথা শুনেন আর গভর্নরকে উত্তর দেন যে আমাদের নবী শুধু স্বদেশ থেকে বহিষ্কৃত হতে বাধ্য হয়েছেন, কিন্তু আপনাদের মসীকে তো ইহুদিরা ধরে ক্রুশে ঝুলিয়ে ধ্বংস করতে চেয়েছিল, কিন্তু তিনি তাদেরকে অভিশাপ দিয়ে তাদের ধ্বংস করতে পারেননি। মক্কোকস উত্তর শুনে প্রভাবিত হন এবং বলেন যে তুমি একজন বুদ্ধিমান মানুষ, নিঃসন্দেহে আরেক বুদ্ধিমান মানুষের পক্ষ থেকে দূত হয়ে এসেছ, দূত হিসেবে এসেছ। এরপর বলেন যে আমি তোমাদের নবী নবী সম্পর্কে চিন্তা করেছি, প্রণিধান করেছি। আমি মনে করি সত্যি তিনি কোনো অপছন্দনীয় কথার শিক্ষা দেননি আর কোনো ভালো কথা থেকেও বারণ করেননি। এরপর তিনি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পত্র একটি গজদন্তের কোটায় রেখে নিজের মোহর খচিত করে তার সুরক্ষার জন্য ঘরের এক নির্ভরযোগ্য মেয়ের হাতে সোপর্দ করেন। যাই হোক, সেই পত্রের প্রতি সম্মানজনক ব্যবহার করার পর মক্কোকস তার আরবি ভাষী এক লিপিকারকে ডাকেন এবং মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে পত্র লেখান। পত্র লিখে হাতিবের সাথে রওনা করেন। সেই পত্রের অনুবাদ হলো আল্লাহর নামে আরম্ভ করছি যিনি রহমান এবং রহিম। এ পত্র মোহাম্মদ বিন আবদুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে কিবতীদের নেতা মক্কোকসের পক্ষ থেকে। আপনার প্রতি শান্তি বর্ষিত হোক। আপনার পত্র এবং আপনার কথার বিষয়বস্তু আমি বুঝতে পেরেছি। আপনার তাবলীগ নিয়ে চিন্তা এবং প্রণিধান করেছি। আমি জানতাম যে এক নবী আসতে যাচ্ছে, কিন্তু আমার ধারণা ছিল তার জন্ম হবে সিরিয়ায়, আরবে নয়। আর আমি আপনার দূতের সাথে সম্মানজনক ব্যবহার করেছি। আমি তার সাথে দুটি মেয়ে পাঠাচ্ছি, কিবতীদের মাঝে যাদের অনেক বড় মর্যাদা রয়েছে, সম্ভ্রান্ত বংশের মেয়ে তারা। আমি কিছু কাপড়ও পাঠাচ্ছি আর আপনার বাহন হিসাবে ব্যবহারের জন্য একটা খাচ্চরও পাঠাচ্ছি। আসসালাম। এরপর তার দস্তখত রয়েছে। এরপর থেকে বোঝা যায় যে মিশরের মক্কোকস রাসূল করিম সাল্লামের দূতের সাথে সম্মানজনক ব্যবহার করেছে আর তিনি তার দাবিতে কিছুটা আগ্রহ দেখিয়েছেন, কিন্তু এ ব্যক্তি ইসলাম গ্রহণ করেননি। অন্যান্য রওয়ায়েত বা হাদিস থেকে বোঝা যায় যে খ্রিস্ট ধর্মের উপরেই তার মৃত্যু আসে। তার আলোচনার ধরন থেকে বোঝা যায় যে নিঃসন্দেহে ধর্মীয় বিষয়ে আগ্রহ প্রদর্শন করত, কিন্তু এ বিষয়ে যতটা আন্তরিক হওয়ার প্রয়োজন সেটি ছিল না। সে বাহ্যত সম্মানজনক আচরণ প্রদর্শন সত্ত্বেও রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাবলীগকে প্রত্যাখ্যান করেছে। মক্কোকস যে দুই মেয়ে পাঠিয়েছিলেন তাদের একজনের নাম ছিল মারিয়া, অন্যজনের নাম ছিল সিরিন। তাদের উভয় বোন ছিলেন। মক্কোকস যেভাবে নিজ পত্রে লিখেছেন যে তারা কিবতি জাতির অন্তর্ভুক্ত ছিলেন, এটি সেই জাতি যার সাথে স্বয়ং মক্কোকসের সম্পর্ক ছিল। আর এই মেয়েরা মক্কোকসের নিজের লেখা অনুসারে সমাজের সাধারণ মানুষ ছিলেন না, বরং কিবতি জাতির মাঝে খুবই সম্ভ্রান্ত ছিলেন। হযরত মির্জা বশির আহমদ সাহেব লিখেছেন যে সত্যিকার অর্থে মনে হয় মিশরীয়দের মাঝে পুরনো রীতি ছিল এটি। তারা তাদের এবং সম্মানিত অতিথিদের যাদের সাথে সম্পর্ক গড়তে চাইত, সম্পর্কের জন্য নিজ বংশের বা নিজ জাতির সম্মানিত মেয়েদের উপহার দিত। তিনি লিখছেন যে যেমন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন মিশরে আসেন, মিশর প্রধান এক সম্ভ্রান্ত মেয়ে অর্থাৎ হযরত হাজেরাকে বিয়ের জন্য উপহার দেন, যা পরে হযরত ইসমাইল এবং তার মাধ্যমে বহু আরব গোত্রের যিনি মা হয়েছেন। যাই হোক, মক্কোকসের প্রেরিত মেয়েদের মদিনায় পৌঁছার পর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লাম হযরত মারিয়া কিবতিয়া রাদিয়াল্লাহু আনহার সাথে স্বয়ং বিয়ে করেন এবং তার বোন সিরিনকে আরবের প্রখ্যাত কবি হাসান বিন সাবিতের কাছে বিয়ে দেন। মারিয়া সেই আশিস মণ্ডিত নারী যার ওরসে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র পুত্র হযরত ইব্রাহিমের জন্ম হয়, যিনি রাসূলুল্লাহর নবুয়তের জীবনের যেন একমাত্র সন্তানই ছিলেন। একথাও উল্লেখ করার দাবি রাখে যে উভয় মেয়ে মদিনা পৌঁছার পূর্বেই হযরত হাতেম বিন আবি বলতার তাবলীগে ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন। এই উপলক্ষে যে খাচ্চার মোহাম্মদ রাসূলুল্লাহর হাতে আসে উপহার হিসেবে যা সাদা রঙের ছিল, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রায় সময় এতে বসতেন, আর হুনাইনের যুদ্ধে একই খাচ্চার মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যবহারাধীন ছিল। মকোকাসকে যে পত্র লেখা হয়েছিল সেই পত্র সম্পর্কে হযরত মুসলিহে মওদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সাথে যে কথা বর্ণনা করেছেন তা হলো এটি হুবহু সেই পত্র, সেই ধরনেরই পত্র, শব্দ একই যা রোমের বাদশাকে লেখা হয়েছিল। পার্থক্য শুধু এতটুকু, তাতে লেখা ছিল যে যদি তুমি না মানো তাহলে রোমের সাধারণ মানুষের পাপও তোমার কাঁধে বর্তাবে, আর এতে লেখা ছিল কিপ্তিদের পাপের বোঝা তোমার উপর বর্তাবে। হযরত হাতেম রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মিশর পৌঁছেন তখন মকৌকাস রাজধানীতে ছিলেন না, বরং আলেকজান্দ্রিয়ায় ছিলেন। হাতেম আলেকজান্দ্রিয়া যান, যেখানে বাদশাহ সমুদ্র তীরে এক সভা ডেকেছিলেন, হয়তো এটি কোনো দ্বীপ হবে। হাতেবও একটি নৌকায় বসে সেই স্থানে পৌঁছেন। চতুর্পাশে যেহেতু পাহারা ছিল, দূর থেকে পত্র উঁচিয়ে তিনি আওয়াজ দেন, বাদশাহ নির্দেশ দেন যে এই ব্যক্তিকে আসতে দেয়া হোক এবং তার দরবারে উপস্থাপন করার নির্দেশ দেন। এরপর তিনি এটিও লিখেছেন যে হাতেব মকোকসকে এটিও বলেছেন যে খোদার কসম মূসা ঈসা সম্পর্কে সেভাবে সংবাদ দেননি যেভাবে ঈসা মোহাম্মদ রাসূলুল্লাহ সম্পর্কে দিয়েছেন, আর আমরা আপনাকে সেভাবে মোহাম্মদ সাল্লামের দিকে আহ্বান করছি যেভাবে আপনারা ইহুদিদেরকে ঈসার দিকে ডাকেন। প্রত্যেক নবীর এক উম্মত হয়ে থাকে, তার জন্য আবশ্যক হলো তার এতাত আনুগত্য করা। অতএব আপনি যেহেতু সেই নবীর যুগ পেয়েছেন যাকে আল্লাহ তাআলা সারা পৃথিবীর জন্য দায়িত্ব সহ পাঠিয়েছেন, তাই আপনার জন্য আবশ্যক হবে তাকে গ্রহণ করা। আর আমাদের ধর্ম আপনাকে ঈশার অনুসরণে বারণ করে না, বরং আমরা অন্যদেরকেও নির্দেশ দেই যে তারা যেন ঈসা আলাইহিসসালামের প্রতি ঈমান আনে। এরা এমন মানুষ ছিলেন যারা বড় বীরত্বের সাথে এবং প্রজ্ঞার সাথে তবলিগের দায়িত্ব পালন করতেন। কেউ শাসক হোক বা গভর্নর হোক বা বাদশাহ হোক না কেন, কখনো কারোর সামনে ভয় পাননি। মক্কাবাসীদের উদ্দেশ্যে পত্র নিয়ে যাওয়া সংক্রান্ত যে ঘটনা আসে, হাতেম বিন আবি বলতাই ছিলেন যিনি সেই মহিলাকে বা মহিলার হাতে মক্কাবাসীদের উদ্দেশ্যে পত্র পাঠান এবং তিনি ইসলামের আসার সংবাদ পাঠান। ঘটনার বর্ণনা এসেছে যে মোহাম্মদ সাল্লাম মক্কা বিজয়ের উদ্দেশ্যে যখন সৈন্যরাজ নিয়ে যাত্রা করেন, তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন এক সাহাবী হযরত হাতেম বিন আবি বলতা মক্কার কুরাইশদের উদ্দেশ্যে এক মহিলার হাতে পত্র পাঠান। এই ঘটনার বিশদ বর্ণনার পূর্বে ইমাম বুখারী কোরআনের এই আয়াত লিখেছেন, উল্লেখ করেছেন।
তিনি
হে মানব মণ্ডলী, যারা ঈমান এনেছো, আমার শত্রু এবং তোমার শত্রুদের কখনো বন্ধু হিসাবে অবলম্বন করো না। হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর পক্ষ থেকে বর্ণিত হয়েছে, তিনি বলেন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম আমাকে জুবায়ের এবং মিকদাদ বিন আসওয়াদকে পাঠান। তিনি বলেন যে তোমরা যাও, মৌজা খাক নামক স্থানে যখন পৌঁছবে সেখানে উঠে আরোহিণী এক নারীকে দেখবে যার কাছে একটা পত্র রয়েছে, সে পত্র তার কাছ থেকে নিয়ে নেবে। আমরা যাত্রা করি, আমাদের ঘোড়া দ্রুত আমাদের সেখানে পৌঁছিয়ে দেয়। আমরা রোজা খাক নামক স্থানে যখন পৌঁছলাম, আমরা দেখি সেখানে এক অশ্বারোহী নারী রয়েছে। আমরা তাকে বললাম যে পত্র বের করো, সে বলে আমার কাছে কোনো পত্র নেই। তারা বলেন যে পত্র বের করতে হবে, নতুবা আমরা তোমাদের কাপড় খুলে তল্লাশি চালাবো। তখন সেই মহিলা তার খোপা থেকে কাপড় বের করে আমরা সেই পত্র মহানবীর কাছে নিয়ে আসি। আমরা দেখলাম তাতে লেখা ছিল, হাতেব বিন আবি বলতার পক্ষ থেকে মক্কাবাসীদের মুশরিকদের নামে পাঠানো হচ্ছে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো অভিযানের সংবাদ তাদের দিচ্ছিলেন তিনি। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত হাতেবকে ডেকে পাঠান এবং জিজ্ঞেস করেন, হাতেব এটি কি? তিনি বলেন যে হে আল্লাহ রসুল, আমার সম্পর্কে তড়িঘড়ি কোনো সিদ্ধান্তে উপনীত হবেন না। আমি এমন এক ব্যক্তি যে কোরেশদের অন্তর্ভুক্ত নয়, কিন্তু তাদের সাথে সে মিলিত হয়েছে। অন্যান্য মহাজের যারা আপনার সাথে এসেছে তাদের মক্কায় আত্মীয়তা রয়েছে, যাদের মাধ্যমে তারা বাড়িঘর এবং ধন সম্পদের রক্ষণাবেক্ষণ করে আসছে। আমি এই মক্কাবাসীদের প্রতি কোনো অনুগ্রহ করতে চাইতাম, কারণ তাদের মাঝে আমার কোনো আত্মীয়তা নেই। হয়তো এইভাবে এই অনুগ্রহের কারণেই তারা আমার অস্বীকার বা ধর্ম পরিত্যাগের বশবর্তী এমনটি করেনি। আমি অস্বীকারও করিনি, আমি মুরতাদও নই, ইসলামও পরিত্যাগ করিনি আর মুনাফেকও নই। এ কাজ এই উদ্দেশ্যে আমি করিনি। ইসলাম গ্রহণের পর অবিশ্বাসকে কখনো, কুফরকে কখনো পছন্দ করা যেতে পারে না। আমি আপনাকে নিশ্চয়তা দিতে পারি। এটি শুনে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এ তোমাদের সাথে সত্য বলেছে। হযরত ওমর সেখানেই অর্থাৎ ঘটনাস্থলে উপস্থিত ছিলেন এবং বলেন, হে আল্লাহর রাসূল, আমাকে অনুমতি দিন এই মুনাফিকের শিরচ্ছেদ করার, অর্থাৎ আমি তাকে হত্যা করতে চাই। হযরত মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে ইনি তো বদরের যুদ্ধে উপস্থিত ছিলেন, তুমি জানো না আল্লাহ তাআলা বদরে অংশগ্রহণকারীদের হৃদয়কে দেখেছেন এবং বলেন, তোমরা যা চাও করো, আমি তোমাদের পাপ ঢেকে দিয়েছি। হযরত ওলিউল্লাহ শাহ সাহেব লিখছেন বুখারীর ব্যাখ্যায়, তিনি বলেন বুখারীর আরেকটি হাদিসে এই মহিলাকে মুশরিকা আখ্যা দেওয়া হয়েছে। তার পশ্চাৎ ধাবন যারা গিয়েছেন তা হল হযরত আলী, আবু বারসাদ গানভি এবং হযরত জুবায়ের। একভাবে লেখা আছে, সে মহিলা তার উঁটে বসে এগিয়ে যাচ্ছিলেন। পত্র লুকানো সম্পর্কে অন্য হাদিসে এসেছে, যখন সে দেখে যে আমরা পত্রের বিষয়ে অনড় এবং অবিচল, তখন সে কোমরে বাঁধা চাদরে হাত দিয়ে পত্র বের করে আমাদের হাতে দিয়ে দেয়। আমরা সেই পত্র নিয়ে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসি। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন যে এ ব্যক্তি আল্লাহ, তার রসুল এবং মোমেনদের প্রতি বিশ্বাসঘাতকতা প্রদর্শন করেছে। হে আল্লাহর রসুল, অনুমতি দিন তাকে শিরচ্ছেদ করার। তিনি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে সে কি বদরের যুদ্ধে অংশগ্রহণকারীদের অন্তর্ভুক্ত নয়, অর্থাৎ হাতে বিন আবি বলতা। তিনি বলেন, আশা করি আল্লাহ তাআলা বদরবাসীদের দেখেছেন এবং বলে থাকবেন, তোমরা যা ইচ্ছা করো, তোমাদের জন্য জান্নাত অবধারিত। আমি তোমাদের দুর্বলতা ঢেকে দিয়ে তোমাদের ক্ষমা করে দিয়েছি। এটি শোনা যে তোমার চোখ থেকে অশ্রু ধারা প্রবাহিত হয়। তিনি বলেন, আল্লাহ এবং তার রসুল ভালো জানেন। হযরত আবু বকর ও হযরত হাতেবকে মিশরে মক্কোকসের কাছে পাঠিয়েছেন, আর একটি চুক্তি করেছিলেন। হযরত আমর বিন আল আসের মিশরের অভিযান পর্যন্ত উভয় পক্ষের মাঝে বলবৎ ছিল, একটি শান্তি চুক্তি ছিল। হযরত হাতেব সম্পর্কে এসেছে, হযরত হাতেব সুন্দর দেহের অধিকারী ছিলেন, হালকা শস্ত্র, মাথা কিছুটা ঝুঁকিয়ে রাখতেন আর কিছুটা খাটো, আর আঙ্গুল ছিল মোটা। ইয়াকুব বিন উতবার পক্ষ থেকে বর্ণিত হয়েছে হযরত হাতেব বিন আবি বলতা মৃত্যুর দিন 4000 দিরহাম এবং দিনার রেখে গেছেন। তিনি খাদ্য শস্য ইত্যাদির ব্যবসায়ী ছিলেন। তিনি তার সম্পত্তি মদিনায় রেখে গেছেন। হযরত জাবেরের পক্ষ থেকে বর্ণিত হয়েছে একবার হযরত হাতেবের ক্রীতদাস মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে তার বিরুদ্ধে অভিযোগ নিয়ে আসে, প্রভুর বিরুদ্ধে অভিযোগ করতে আসে। ক্রীতদাস বলেন যে হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হাতেব অবশ্যই জাহান্নামে যাবে, কোনো বোকাঝোকা করে থাকবেন। তখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি বলেন, তুমি মিথ্যা বলেছ, সে আদৌ জাহান্নামে যাবে না, কেননা সে বদর এবং হুদায়বিয়ার সন্ধির সময় উপস্থিত ছিল। যেভাবে বলা হয়েছে, হাতেব খাদ্যশস্যের ব্যবসায়ী ছিলেন, বাজারে তিনি খাদ্যশস্য বিক্রি করতেন। খাদ্যশস্য বিক্রি এবং মূল্য নির্ধারণ সংক্রান্ত যে ইসলামী শিক্ষা রয়েছে তা কি, এর উল্লেখ করতে গিয়ে তার প্রেক্ষাপটে হযরত মুসলিম আহমদ রাদিয়াল্লাহু আনহু একটি কথা বর্ণনা করেছেন। তিনি বলেন যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগ থেকে মদিনা মুনাওয়ারায় বিভিন্ন জিনিসের মূল্য নির্ধারণের নিয়ন্ত্রণ ইসলামী রাষ্ট্রের হাতে ছিল। ইসলামী রাষ্ট্র মূল্য নির্ধারণ করত। হাদিসে বিভিন্ন হাদিসে এসেছে, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু একবার মদিনার বাজারে ঘোরাফেরা করছিলেন। তিনি দেখেছেন এক ব্যক্তি হাতেব বিন আবি বলতা মুসল্লা নামক বাজারে শুষ্ক আঙ্গুর বা কিশমিশের দুটো বস্তা নিয়ে বসে আছেন। কোনো কোনো জায়গায় শুষ্ক আঙ্গুর বা কিশমিশ লেখা রয়েছে। হযরত ওমর তাকে মূল্য জিজ্ঞেস করেন। তিনি বলেন যে দুই মুদের দাম হলো এক দেরহাম। এই মূল্য ছিল বাজারের সাধারণ মূল্যমানের চেয়ে কম বা সস্তা। হযরত ওমর তাকে ঘরে গিয়ে বিক্রি করার নির্দেশ দেন, কেননা এটি অনেক সস্তা ছিল। বাজারে এত সস্তা মূল্যে তিনি বিক্রি করতে দেবেন না, এর ফলে বাজারের মূল্যমান প্রভাবিত হবে আর বাজারের মূল্যমান সম্পর্কে মানুষের কুধারণা সৃষ্টি হবে। মানুষ বলবে যে অন্যরা আমাদের কাছ থেকে অন্যায়ভাবে পয়সা আদায় করছে। মুসলিমত বলেন যে ফিকাবিদরা এটি নিয়ে অনেক বিতর্কে লিপ্ত হয়েছেন, অনেকে এমন হাদিসও উদ্ধৃত করেছেন যে পরবর্তীতে হযরত ওমর এই দৃষ্টিভঙ্গি প্রত্যাহার করেন। যাই হোক, এটি সত্য কথা যে মোটের উপর ফিকাবিদরা ওমরের মতামতকে একটি নির্ভরযোগ্য সনদ হিসাবে গ্রহণ করেছেন। তারা লিখেছেন যে ইসলামী রাষ্ট্রের দায়িত্ব হলো মূল্য নির্ধারণ করা, বাজারে বিভিন্ন জিনিসের মূল্য নির্ধারণ করা, নতুবা জাতির চরিত্র এবং সততা এতে প্রভাবিত হতে পারে। কিন্তু এটি স্মরণ রাখা উচিত যে এখানে সেসব বস্তুর কথা উল্লেখ করা হয়েছে যা বাজারে আনা হয়, প্রকাশ্যে বাজারে বিক্রি করা হয়। যে সমস্ত জিনিস বাজারে আনা হয় না আর ব্যক্তিগতভাবে ব্যক্তিগত জিনিস হয়ে থাকে সেগুলোর এখানে উল্লেখ নেই। তাই যে সমস্ত জিনিস বাজারে আনা হয় এবং বিক্রি করা হয় সেগুলোর সম্পর্কে ইসলামের একটি স্পষ্ট নির্দেশ, একটা মূল্য নির্ধারিত হওয়া উচিত যেন কোনো ব্যবসায়ী মূল্য বৃদ্ধি বা হ্রাস করতে না পারে। কোনো কোনো আসার এবং হাদিসে যা ফিকাবিদারে লিখেছে তারা এর সমর্থন করেছে। সরকারি ব্যবস্থাপনার অধীনে চারণ ক্ষেত্র এবং পানির জন্য কূপ খনন করাও ইসলামী রাষ্ট্রের দায়িত্ব। এ সম্পর্কে একবার মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাতেবের হাতে এই কাজও করিয়েছেন। রওয়ায়েতে বা হাদিসে এসেছে যে বনি মুসতালক থেকে ফেরার পথে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নকিল নামক স্থান অতিক্রম করতে গিয়ে একটা বিস্তীর্ণ এলাকা এবং ঘাস দেখেন, সর্বত্র ছিল সবুজ শ্যামলের মেলা, অনেক কূপও সেখানে ছিল, পানিও ভালো ছিল। তিনি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসব কূপের পানি সম্পর্কে জিজ্ঞেস করলে তাকে বলা হয়, হে আল্লাহ রসুল, পানি খুবই উত্তম, কিন্তু আমরা এই কূপের যখনই প্রশংসা করি পানি কমে যায় আর কূপের পানি নেমে যায়। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত হাতেব বিন আবি বলতাকে এটি কূপ খননের নির্দেশ দেন। তিনি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নকিকে চারণ ক্ষেত্রের রূপ দেওয়ার, অর্থাৎ সরকারি চারণ ক্ষেত্রের রূপ দেওয়ার নির্দেশ দেন, যা সরকারের ব্যবস্থাপনার অধীনে কাজ করবে। হযরত বেলাল বিন হারেস মাজনিকে এর তত্ত্বাবধায়ক নিযুক্ত করেন। হযরত বেলাল বলেন, হে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লাম, আমি কতটুকু ভূমিকে চারণ ক্ষেত্রের আওতায় আনবো? বড় বিস্তীর্ণ এলাকা এটি, কতটা এলাকাকে চারণ ক্ষেত্রের আওতায় আনবো? তিনি বলেন, প্রভাত হতেই গুরু গম্ভীর কণ্ঠের অধিকারী এক ব্যক্তিকে দাঁড় করাও। রাতের অন্ধকারে আওয়াজ তো অনেক দূর ছড়িয়ে যায়। প্রভাত হতেই গুরু গম্ভীর কণ্ঠের অধিকারী ব্যক্তিকে দাঁড় করাও, এরপর তাকে মুকাবল নামের ছোট পাহাড়ে দাঁড় করাও। তার আওয়াজ যত দূর যায় ততটুকু অঞ্চল মুসলমান মুজাহিদদের ঘোড়া এবং উটের রণক্ষেত্র বানিয়ে নাও। এটিও একটা রীতি ছিল তাদের। ফুট বা মাইলের কথা হচ্ছে না, আওয়াজ যে পর্যন্ত পৌঁছে বিভিন্ন কোনায় মানুষ দাঁড় করা, যে পর্যন্ত আওয়াজ যায় সেটি হবে সেই চারণ ক্ষেত্রের সীমানা। আর সেই চারণ ক্ষেত্র মুসলমান মুজাহিদদের উট এবং ঘোড়ার জন্য, যার মাধ্যমে তারা জেহাদ করতে সক্ষম হবে। এটি বাইতুল মালের অংশ হবে এবং সরকারি চারণ ক্ষেত্র হবে। যুদ্ধে অংশগ্রহণকারী মুজাহিদদের ঘোড়া এবং উটের চারণ ক্ষেত্র হবে। হযরত বেলাল তখন নিবেদন করেন, যে হে আল্লাহর রাসূল, মুসলমানদের সাধারণ পশু সম্পর্কে কি নির্দেশ? মুসলমানদের অনেক সাধারণ প্রাণী রয়েছে, খোলা চারণ ক্ষেত্রে চরে থাকে, সেগুলো সম্পর্কে আপনার নির্দেশ কি? তিনি সাস্তাম বলেন, সেগুলো এতে প্রবেশ করবে না, এটি কেবল তাদের জন্য যাদের যারা নিজেদের উট এবং ঘোড়া জেহাদের জন্য পালন পালন করে। হযরত বেলাল বলেন, যে হে আল্লাহর রাসূল, সেই দুর্বল পুরুষ এবং নারী সম্পর্কে আপনি কি মনে করেন? যাদের কাছে স্বল্প সংখ্যক গবাদি পশু থাকে, তারা সেগুলো চরানোর সামর্থ্য রাখে না। দরিদ্র গরিব কয়েকটি ছাগল ভেড়া যারা লালন পালন করে, দূর পর্যন্ত নিয়ে যাওয়ার সামর্থ্য নেই বা অন্য কোথাও যেতেও পারে না। দুর্বল বৃদ্ধ নারী, তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সেগুলোকে ছেড়ে দাও, সেগুলোকে চড়তে দাও, এর অনুমতি আছে। গরিব অভাবী এবং দুর্বলদের অনুমতি আছে, তারা সরকারি চারণগাহে চড়াতে পারে। জাতিগত সম্পদ জাতিগত উদ্দেশ্যেই ব্যবহার হওয়া উচিত। হ্যাঁ, দরিদ্রদের যদি ব্যক্তিগত প্রয়োজনও মেটাতে হয় তাহলে তা থেকে তারা ফায়দা উঠাতে পারে। হযরত হাতিব বিন আবি বলতার চরিত্রের কথা বলতে গিয়ে সিরত সাহাবার লেখক লিখছেন যে বিশ্বস্ততা, অনেক বেশি বিশ্বস্ত ছিলেন তিনি, অনুগ্রহ করা, পরিষ্কার কথা বলা, এই ছিল তার বিশেষ বৈশিষ্ট্য। বন্ধু বান্ধব এবং আত্মীয় স্বজনের প্রতি ছিলেন খুবই যত্নবান। মক্কা বিজয়ের সময় মুশরিকদের উদ্দেশ্যে যে পত্র লিখেছিলেন সে মহিলার হাতে পাঠিয়েছেন, যার কথা উল্লেখ করা হয়েছে। তা এইসব চেতনা প্রেরণারই প্রতিনিধিত্ব করে, অর্থাৎ আত্মীয় স্বজনের প্রতি যত্নবান হওয়ার পরিচয়। এটি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সদিচ্ছা এবং স্বচ্ছতাকে সামনে রেখে তাকে মার্জনা করেন, ক্ষমা করেন। আল্লাহ তাআলা এসব সাহাবীর উন্নত বিশেষত্বের আমাদেরকেও ধারক বাহক করুন এবং তাদের পদমর্যাদা ক্রমাগতভাবে উন্নীত করুন।
আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া نستাইনুহু ওয়া نستাগফিরুহু ওয়া নুমিনু বিহি ওয়া নতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله عباد الله رحمكم الله
إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون اذكروا الله يذكركم وادعوه يستجب لكم ولذكر الله أكبر